illa wassalatu wassalamu ala rasulillah wa ala alihi wa ashabihi wa wala amma ba'd. A'udhu billahi minash shaitanir rajim. Laqad kana lakum fi rasulillahi uswatun hasana liman kana yarjullaha wal yawmal akhir wa dhakara Allaha katsiran. Wa qala rasulullahi sallallahu alayhi wa sallam la yu'minu ahadukum حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين. আমরা বেশ কয়েক সপ্তাহ ধরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের একটি দিন এই বিষয়কে কেন্দ্র করে আমরা আলোচনা করে আসছি। এ পর্যন্ত আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘুম থেকে উঠে কিভাবে টয়লেটের কাজ সারতেন এবং এখানে কতগুলি সুন্নত রয়েছে, এরপরে কিভাবে সুন্নত পড়তেন, মসজিদে এসে মসজিদের আদব কি কি রয়েছে এবং ফজরের নামাজ কিভাবে পড়েছেন, এ সম্পর্কে আমাদের সংক্ষিপ্ত আলোচনা হয়েছে। সত্যিকারে আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামাজ বা সালাত আমাদের দেশে প্রচলিত সালাতের সঙ্গে সম্পর্ক অনেকটা কম। এর মূলে কারণ হচ্ছে আমরা রাসূলের সুন্নতের চর্চা করি না। বলেছিলাম যে জান্নাত যাওয়ার জন্য শর্ত ঈমান, ঈমানের জন্য শর্ত আল্লাহর নবীর ভালোবাসা। আল্লাহর নবীর ভালোবাসার মাধ্যম সুন্নত কে ভালোবাসা, আর সুন্নতের ভালোবাসা কেউ যদি দাবি করে যে আমি সুন্নি, তাহলে তার জন্য তিনটা কাজ জরুরি। প্রথম কাজটি হচ্ছে সুন্নত জানা, আর এই সুন্নত পাওয়া যাবে কোথায়, হাদিসের গ্রন্থে। সূরে বেকায়া আর কুদরি আর হেদায়া পড়লে রাসূলের সুন্নত জানা যাবে, সোজা কথা। আমাদের দেশে এই জিনিস এই বইগুলির চর্চা বেশি হওয়ার কারণে আলিমরাই সুন্নত থেকে বঞ্চিত, সাধারণ মানুষ তো দূরের কথা। আমি খুব শক্ত করে বলতে পারি, একজন আলিমকে দাঁড় করিয়ে দিয়ে যদি বলা যায় যে আল্লাহর নবীর দুই রাকাত নামাজ হাদিস দিয়ে প্রমাণ করে শোনাই দিতে হবে, মনতে পারবে না। এক মাস সময় দিলে হাদিসগুলো মুখস্ত করতে পারবে, কারণ চর্চা নাই এর উপরে। যেটা আমার বাস্তব জীবনের অভিজ্ঞতা থেকে বলছি, খামাখা দাবি করতেছি, ঠিক ওইভাবেই বইগুলো লেখা হয়, হাদিসের নাম্বার নাই, কিছু নেই। নামাজের যে পদ্ধতি বলা হয় তাতে রাসূলের সুন্নতের কথা বলা হয়, প্রচলিত একটা নামাজের বর্ণনা দেওয়া হয় যেটা অনেক কিছুই হাদিসে নেই, আবার অনেক কিছু থাকলে হাদিসগুলি সহি না। দেখা যায় যার 50% রাসূলের সুন্নত থেকে বাইরে আছে। আল্লাহ নবী বলেন সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, আমি নবী যেভাবে নামাজ পড়ি হুবাহু তোমরা ওইভাবে নামাজ পড়ো। এই নামাজ বুখারী শরীফ পড়লে পাওয়া যাবে, মুসলিম শরীফ পড়লে পাওয়া যাবে, আবু দাউদ নাসাঈ তিরমিজি ইবনে মাজাহ মুসনাদ আহমদ মুসনাদ ইমাম আবু হানিফা মুসনাদ মালিক শাফি মালিক এইগুলি হাদিসের কিতাবগুলি পড়লে পাওয়া যাবে, এই ফেকার কিতাব পড়লে পাওয়া যাবে, বাজারের প্রচলিত মুকসিদুল মোমিনিন আর এই ধরনের বই পড়লে রাসূলের নামাজ পড়া যাবে না। প্রচলিত যে সমস্ত কিতাবাদি মসজিদে মসজিদে পৌঁছে গেছে বিভিন্ন সংগঠনের নামে, এগুলি খুললে আল্লাহর নবীর মসজিদ আল্লাহর নবীর নামাজ খোঁজ করে পাওয়া যায় না। এ ব্যাপারে যদি কেউ দ্বিমত পোষণ করে তাহলে তাকে বলবো, ভাই তাহলে আপনার সেই বই নিয়ে হাজির হন আর আমি বুখারী শরীফ খুলি, পড়েন দেখি মিলে কিনা, মিলবে না। এই জন্যে আল্লাহর নবীর নামাজ আমাদের জানতে হবে, প্রথমে সুন্নত জানা। যদি রাসূলকে ভালোবাসেন, রাসূলের সঙ্গে জান্নাতে থাকতে চান, প্রথমে আপনি সুন্নত জানতে হবে, এর জন্য হাদিসের কিতাব পড়তে হবে। এবং গত সপ্তাহে বলেছিলাম যে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইকে কেন্দ্র করেই যদি আমি হানাফি হয়ে থাকি তাহলে ইমাম আবু হানিফার কিতাব এই পৃথিবীতে যেটা রয়েছে সেটাই পড়তে হবে। ইমাম আবু হানিফার কিতাব হল ইজা সাহার হাদিস ফাওয়া মাযহাবি, সহি হাদিস যদি পাও ওইটাই আমার মাযহাব। এটা হল ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির মাযহাব। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির মাযহাব কি, সহি হাদিস পেলে সেটাকে মান্য করো, আমল করো। এই পৃথিবীর বুকে সহি হাদিসের কিতাব কি রয়েছে সবচাইতে, বুখারী শরীফ। তাহলে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির এক নম্বরের কিতাব কোনটা, বুখারী শরীফ। দুই নম্বরেরটা হল মুসলিম শরীফ। এরপরে যত সহি হাদিস রয়েছে সব হাদিসগুলি হল কার? ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির কথা, রাসুলের কথা, মানে আবু হানিফার কথা। কারণ একজন ইমাম কখনই হাদিস কোরআনের বাইরে কিছু বলে জান নাই। তবে সত্য কথা এটাই, এবং কোন মাঝহাবও বলে নাই যে আপনি সহি হাদিস মানিয়েন না, কোন ইমাম বা কোন মাঝহাব বলে নাই যে তুমি মাঝহাবের বাইরে কোন হাদিস মানলে তুমি মাঝহাব থেকে বের হয়ে গিয়ে অন্য মাঝহাব হয়ে যাবে, এমন কথা কেউ বলে নাই। এই জন্য আমরা চেষ্টা করব আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতকে জানা, এক। দুই নম্বরে কি কাজ? সে মোতাবেক আমল করা। তিন নম্বরে কি কাজ? সেটা মানুষের কাছে প্রচার করা, আরেকজনকে শেখানো। এই জন্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজ বাংলাদেশের প্রচলিত হুজুরদের নিয়মে কেউ খোঁজ করে পাবে না। সেই তরিকা ত্যাগ করে মহাদ্দিসিনদের যে তরিকা পন্থা, হাদিসের মাধ্যমে সরাসরি রাসুলের নামাজ শিখা, রাসুলের রোজা শিখা, রোজা রাসুলের অন্যান্য সব কিছু জানা, ঠিক ওইভাবেই আপনি যতক্ষণ পর্যন্ত হাদিসের কিতাব না পড়বেন ততক্ষণ পর্যন্ত বাংলাদেশের কোনো হুজুর বাংলাদেশের কোনো কিতাব দিয়ে রাসুলের নামাজ পড়তে পারবেন না, 100% গ্যারান্টি পাওয়া যাবে। এই জন্যে আপনাদের অনুরোধ করব, সত্যি রাসুলের ভালোবাসা দিয়ে করতে, রাসুলকে ভালোবাসেন, সত্যি সুন্নি হতে চান, সত্যি রাসুলের আশেক বলে যেটা আমার দেশে দাবি আছে, যদি দাবি করতে চান, যদিও রাসুলের এবং আল্লাহর ব্যাপারে আশেক শব্দটা ব্যবহার করা অত্যন্ত বেয়াদবি। আল্লাহ আশেকে রাসুল ব্যবহার করেন আমার দেশে, বলে না আশেকে ইলাহি, আশেক মাসুকের বই লেখেন আমার দেশে। এই আশেক মাসুক আল্লাহ এবং রাসুলের ব্যাপারে ব্যবহার করাটা চরম বেয়াদবি, যেটা আমার দেশের পীর সাহেবরা তরিকত মারেফাতের হুজুররা ব্যবহার করে থাকেন। এটা অত্যন্ত অন্যায় কথা, জুলুম কথা। কারণ আশেক আর মাসুক এই শব্দগুলি আল্লাহর জন্য রাসুলের জন্য ব্যবহার প্রযোজ্য না। আমি যদি বলি যে আমার মার সঙ্গে আমি প্রেম করি, চলবে? প্রেম তো ভালোবাসা, নাউজুবিল্লাহ। শব্দ আশেক মানে ভালোবাসা, আল্লাহ আল্লাহ রাসুল যেটা বলে ব্যবহার করেছেন মহাব্বত, এটা যথেষ্ট না? আল্লাহর জন্য কোনটা শব্দ প্রযোজ্য হবে সেটা আল্লাহই তো ভালো জানেন, রাসুলই তো ভালো জানেন, সেখানে মহাব্বতের কথা বলা হয়েছে। কিন্তু আমরা আরো এক ধাপ আগিয়ে আশেক আর মাসিকের কথা ব্যবহার করব, যেটা পাগলি পাগল আর পাগলি পাগল পাগলিদের প্রেমে, যেটা অবৈধ প্রেমে যে সমস্ত জিনিস কথা ব্যবহার হয়, এগুলি আর ঠিকই যারা এগুলি ব্যবহার করেছে তারা সত্যি আল্লাহ আল্লাহ রাসুলকে সঠিকভাবে ভালোবাসতে পারে নাই, বরং বেদাত এবং সিরকি তরিকায় ভালোবেসে তাদের দিন ও আখেরাতকে ধ্বংস করেছে। রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই রাকাত নামাজ শেষ করে তাশাহুদ পড়ে তাশাহুদ পড়তেন। বলছিলাম যে সেজদার সময় অতিরিক্ত দোয়া, যে কোনো দোয়া পড়া জায়েজ রয়েছে। আল্লাহ নবী এক হাদিসে বলছেন, মানুষ যখন সেজদায় থাকে তখন আল্লাহর অতি সন্নিকটে হয়ে যায়, অতএব বেশি বেশি করে দোয়া করো। অন্য বর্ণে আছে, বেশি বেশি করে প্রসেস করো, চেষ্টা করো দোয়াতে। এই দুইটা হাদিস দ্বারা প্রমাণ করেছেন মহাদিসনে কেরাম ফোকাহায় এজামরা, যে সুন্নত হোক নফল হোক ফরজ যে কোনো নামাজে আল্লাহর কাছে সেজদারত অবস্থায় আল্লাহর নবীর যে কোনো দোয়া পড়া জায়েজ রয়েছে। তবে কোরআন পড়া নিষেধ রয়েছে সেজদা এবং রুকু অবস্থায়, রাসূলুল্লাহ সাল্লাম। তবে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ও ফিল আখিরাতি হাসানা ওয়াকিনা আযাবান্নার, এটা রাসুলের দোয়া। যদিও কোরআনের আয়াত, তবে রাসুল সবচেয়ে এই দোয়াটা বেশি পড়তেন, কাজে দোয়া হিসেবে আয়াতটাও পড়া যাবে, আয়াত হিসেবে না, দোয়া হিসেবে, যেহেতু আল্লাহ রাসুলের একটা দোয়া। ঠিক এভাবে তাসাহুদের সময় আত্তাহিয়াতুল্লাহি ওয়াসসালাওয়াত ওয়াত্বাইবাত আসসালামু আলাইকা আইয়ুহান নবী, আপনারা জানেন, সময় আমরা নষ্ট না করি, এরপরে দরুদ শরীফ, এরপরে দোয়া মাতুরা। আমরা অনেক সময় দোয়া মাসুরা বলতে ওই আল্লাহ মাইন্নি জালামতু নাফসি জুলমান কাসিরাটাকেই বুঝি না। মাসুরা মানে মানকুলা বা মাহবুত, আল্লাহর নবী থেকে যত দোয়া আছে সব দোয়াকেই দোয়া মাসুরা বলা হয়। হযরত আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে এমন একটা দোয়া শিখিয়ে দেন যে দোয়াটা আমি নামাজে মধ্যে পড়ব। আল্লাহ নবী এই দোয়াটা শিখাই দিলেন, আল্লাহ মাইন্নি জালামতু নাফসি ফাইন্নাহু লা ইগফিরু যুনুবা ইল্লা আনতা, জুলমান কাসিরা লা ইগফিরু যুনুবা ইল্লা আনতা, এই দোয়াটা। আর এইটা দোয়া ছাড়া আরো অন্য কোন দোয়া, আল্লাহুম্মা আইনি আলা যিকরিকা ওয়া হুসনি ইবাদাতিকা, আল্লাহুম্মা ইগফির লি মা কদ্দামতু ওয়া আখখারতু ওয়া আসরারতু ওয়া আলানতু ওয়া আসরাফতু ওয়া আনতা আ'লামু বিমা ইন্নী আনতাল মুকাদ্দিমু ওয়া আনতাল মুআখখিরু ওয়া আনতা আলা কুল্লি শাইইন কাদির। আপনারা একটু আগে আসেন, পিছনের ভাইরা ঠান্ডা পাচ্ছে না। ঠিক এভাবে তাসাহুদের সময় আরো অন্য কোন দোয়া পড়তে পারেন, অসুবিধা নেই। তবে আপনি ইমামতি করার সময় আবার লম্বা চওড়া দোয়া ধরবেন না, তাহাজ্জুদ নামাজে, নফল নামাজে, সুন্নত নামাজে আপনি, কারণ তখন ফিরি আপনি, অন্য কাউকে আপনি কষ্ট দিচ্ছেন না। কারণ ইমাম যখন হবেন তখন তাকে বাচ্চাদের কথা খেয়াল রাখতে হবে, মাদের কথা খবর রাখতে হবে, বুড়ো অসুস্থ হাজাতমান অনেকে হয়তো সফরে আছেন, অনেকে অনেক অসুস্থ, আল্লাহ নবী এই জন্যে জামাত যখন ইমামতি করবেন ইমাম সাহেব তখন সবার খেয়াল করা উচিত। আল্লাহ নবী নামাজ পড়লে যদি কোনো বাচ্চার কান্না শুনতেন নামাজ শর্ট করে দিতেন। তাহলে বোঝা যাচ্ছে যে বাচ্চা নিয়ে মসজিদে যেতেন মারা, হ্যাঁ, আর আমাদের সময় বাচ্চা নিয়ে গেলে খারাপ মনে করি না, ছোট ছোট বাচ্চাকে নিয়ে যেতে হবে, 7 বছর হলেই বাচ্চাকে মসজিদে নিয়ে যেতে হবে। আল্লাহর নবী এইভাবে তাসাহুদ পড়ে সালাম ফিরতেন। আল্লাহর নবী থেকে সালাম ফিরার শব্দগুলি বা চার ভাবে প্রমাণিত আছে, ভালো করে খেয়াল করেন। প্রথম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, এটাই বেশিরভাগ আল্লাহর নবী সালামে বলতেন। দুইদিকেই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ডান দিকে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বাম দিকে। দ্বিতীয়, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ, ডান দিকে ওয়া বারাকাতুহ বেশি, বাম দিকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, ঠিক আছে। দুই, তিন নম্বরে আল্লাহ নবী সালাম ফিরার শব্দগুলো এইভাবে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বাম দিকে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম, এই হলো তিনটা। দুই দিকে এইভাবে তিন ভাবে দুই দিকে সালাম ফিরতেন। চতুর্থটা হলো যে একটা সালাম দিতেন আল্লাহ নবী। তৃতীয় যে পদ্ধতিটা সেটা হল আল্লাহর নবী একটা সালাম ফিরতেন, তবে আপনি মানুষজনকে না শিখে এক সালাম দিয়ে বসে থাকেন না, তখন মনে করবে ইমাম সাহেব বুঝে মাথায় পা খারাপ হয়েছে। হ্যাঁ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, সামনের দিকে একটা সালাম দিয়ে ডান দিকে একটু মাথাটা ফিরে নিতেন, একটু কাত করতেন, এক সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, এটাও আল্লাহর নবী থেকে প্রমাণিত আছে। আপনি ফরজ নামাজে না পড়েন, সুন্নত নামাজে করেন, তাহাজ্জুদ নামাজে করেন, কেউ তো আপনাকে নিষেধ করছে না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ যেটাই বেশি, বাকি আর যে সুরতগুলি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, আপনি ওইগুলি যদি আমল করেন, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর কি আর কেউ নেই তো, সালাম ফিরার পরে আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার আল্লাহু আকবার বলতেন। আজকাল আমাদের সালাম ফেরার পরে দোয়াগুলি না ইমাম সাহেব করেন আর না মুক্তাদিদের সুযোগ দেন, সালাম ফেরার পরে হাত উঠিয়ে একটা যৌথ দোয়া হয়ে গেল, না ফরজ নামাজের পরে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার দোয়া কবুল করেন। যে সমস্ত সময়গুলি দোয়া কবুল হওয়ার সময় তার মধ্যে একটা ফরজ নামাজের পরে, এই সুযোগটা আমাদের ইমাম সাহেবরা আমাদের দেশে দেন না। সালাম ফেরার পরেই ব্যাস একটা যৌথ দোয়া হয়ে গেল, ঝটপট ইমাম সাহেব লাভ দিয়ে উঠলেন, ইমাম মুক্তাদিও লাভ দিয়ে উঠে শুরু করলো নামাজ, উঠছে আর বসতেছে, এটা রাসূলের সুন্নত না। আল্লাহর নবী সালাম ফিরে মুক্তাদিদের সামনে করে বসতেন 5 ওয়াক্ত নামাজে। আমাদের দেশের আবার ইমাম সাহেবরা নিয়ম করেছে যে ফজরে আর আসরে ইমাম সাহেব ফিরে বসবে আর বাকিগুলি পড়বে না। কেন? ওই বাকিগুলিতে সুন্নত নামাজ আছে, মুক্তাদিরা নামাজ পড়বে। হ্যাঁ, আর ফজরে এবং আসরে সুন্নত নাই, কাজে ফিরিয়ে বসবে না। রাসূলের হাদিস পড়ুন, সুন্নত আল্লাহর নবী সালাম ফেরার পরেই সাহাবাদের দিকে মুখ হয়ে বসতেন সবসময় 5 ওয়াক্ত নামাজ। আর একটা কথা মনে রাখবে যে আল্লাহর নবী যেখানে ইমামতি করতেন যে জায়গায় সেখানে দাঁড়িয়ে সুন্নত কখনোই পড়েন নাই। এই জন্য ইমামদের জন্য সুন্নত হলো ওইখানে দাঁড়িয়ে নামাজ না পড়া, ওইখানেই দাঁড়িয়ে নামাজ শুরু করলো না। সাধারণত আমাদের সেটাই হয়, সুন্নতের আমল হয় না, বাড়িতে গিয়ে পড়বে বা ঘরে গিয়ে পড়বে। রাগও বলছি যে মানুষের আফদাল সালাত ইলমার এফি বাইত ইল্লাল মাকতুবা, ফরজ নামাজ ব্যতিরিকে সুন্নত নফল তাহাজ্জুদ সব নামাজ পুরুষের বাড়িতে পড়াই উত্তম। মুক্তাদিরা যদি আপন জায়গাতেই পড়তে চাই পড়তে পারে, একটা জয়ীফ হাদিসে এসেছে দুর্বল হাদিসে জায়গা পরিবর্তন করার জন্য, কিন্তু পরিবর্তন যদি না করে কোনো যায় আসে না, ওখানেই পড়বে বা পরিবর্তন করতে পারে, সেটা নর্মাল ব্যাপার। অনেকেই মনে করেন দেখুন মসজিদে পরিবর্তন করার জন্য ডিস্টার্বও করে, কোনো কোনো কেউ কেউ বলেছে যদি সালাম ফেরার সাথে সাথে উঠে তাহলে মাকরুহ, কিন্তু যদি দোয়া করলাম আস্তাগফিরুল্লাহ আল্লাহ আন্তাসালাম দেবের পরে তাহলে আর মাকরু না, এটা মাকরুই না, কারণ হাদিসটা যেহেতু সহি না। সব সে মনে রাখবেন যে হাদিস সহি না, ওই হাদিস দিয়ে ফতোয়া দেওয়াও ঠিক না, হাদিস যেহেতু দুর্বল সাবেক না আল্লাহ নবী থেকে, কাজে ওই ফতোয়া গ্রহণ করা যোগ্য। যাই হোক, আল্লাহ নবী সালাম ফিরে কি বলতেন, আল্লাহ আকবার। একজন মহিলা সাহাবী সাহাবিয়া বলছেন যে আল্লাহ নবী সালাম ফিরিয়েছেন কিভাবে জানতাম, আল্লাহ আকবরের মাধ্যমে। বোখারী শরীফে হাদিস, সালাম ফিরে আল্লাহ আকবার বললেই জানতাম যে আল্লাহ নবী সালাম ফিরিয়েছেন। একবার আল্লাহ আকবার, তিনবার আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, একবার আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, তারপরে লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলক ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া লা না'বুদু ইল্লা ইয়া লাহুন নি'মাতু ওয়া লাহুল ফযলু ওয়া লাহুস সানাউল হাসান লা ইলাহা ইল্লাল্লাহ ولا نعبد الا اياه مخلصين له الدين ولو كره الكافرون اللهم لا مانع لما اعطيت ولا معطي لما منعت ولا ينفع ذا الجد منك الجد اللهم اعني على ذكرك وشكرك وحسن عبادتك فجر এবং মাগরিবের নামাজ হলে পড়তেন لا اله الا الله وحده لا شريك له له الملك وله الحمد يحيي ويميت وهو على كل شيء قدير 10 বার পড়তেন মাগরিবের নামাজ এবং ফজরের নামাজ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি ওয়া রাদা কালিমাতি ওয়া রাদা নাফসি ওয়া জানাত আরশি ওয়া মা রাদা কালিমাতি, ফজর এবং সুন্নতে মাগরিবে পড়তেন। এরপরে সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 33 বার, এটা দুইভাবে পড়তে পারেন, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার আল্লাহু আকবার, অথবা তিন তবে একই সঙ্গে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আকবার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আকবার। এইভাবে সাহাবারা বা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু যিনি এই হাদিস বর্ণনা করছেন তিনি এটা পড়তেন। সুবহানাল্লাহ দ্রুত বলতে গিয়ে জহরটা ঠিক মতো হয় না, যদি একসঙ্গে পড়েন আমি দেখেছি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ তাআলা আপনার উচ্চারণগুলি ঠিক মতো হয়, সুবহানাল্লাহ শুনে শুনে হয় না। সত্যি যদি একজন মমিন আল্লাহর নবী যেভাবে পড়তেন ওইভাবে ধীর স্থির এই দোয়াগুলো পড়েন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবার, তার চোখ দিয়ে পানি বেরবে। কিন্তু আমরা পড়ে যাই বা পড়ি না, আল্লাহ নবী বলেন আর 100 বার পূরণ করার জন্য পড়বে লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লা লাহুল মুলক ওয়া লাহুল হামদু ওয়া আলা কুল্লি শাইইন কাদির, এই 100 বার যদি পড়ে প্রত্যেক ফরজ নামাজের পরে, তাহলে সমুদ্র সমান যদি ফেনা হয়, সমুদ্রে ফেনা হয় অনেক, যখন উত্তাল তরঙ্গ যখনই হয় বাতাস, ওই পরিমাণ গুনাহ আল্লাহ মাফ করে দেবেন। আল্লাহ নবীর এই সহিহ হাদিসের সঙ্গে আবার কিছু কিছু হুজুররা আছে জাল, বিসমিল্লাহ করে বলতে হবে, 19 বার বিসমিল্লাহ বলতে হবে, তাহলে এত নেকি অত নেকি। এইভাবে সুন্নতকে বিকৃত করা যেটা হাদিসে নাই। এরপরে আয়াতুল কুরসি একবার, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম লা তাখুযুহু সিনাতুন ওয়া লা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم. آية الكرسي الله نبي بولين جب خجر فرض نواز الفوري آية الكرسي نيومي تو پور بي اور ابن جانة المدهي اكتا مطر بعدها ستهلو بنتو الله من موري گلئي سي جانة আজকে মুসলমানরা আয়াতুল কুরসি আমরা জানি না, ইনশাআল্লাহ আমরা একেবারে ওই যখন ঘুমের ঘরে আসবো, আমরা ফজর থেকে শুরু করছি তো ঘুম থেকে, আল্লাহ নবীর জীবনের একদিন একেবারে ঘুম থেকে উঠছি আমরা শুরু করছি, আবার ঘুমালে আল্লাহ নবী এই আয়াতুল কুরসি পড়তেন। আল্লাহ নবী বলেন ঘুমাবের সময়, আমরা পরে আবার আলোচনা করব, কেউ যদি আয়াতুল কুরসি পড়ে শয় আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে একজন ফেরেশতা সারা রাত্রি ব্যক্তিকে পাহারা দেবেন সুবহানাল্লাহ আলাজিম। মুসলমানরা আজকে আমরা আয়াতুল কুরসি শতকরা সম্ভবত 75ই জানি না, কি কঠিন কথা যে আয়াতুল কুরসি আয়াতের মধ্যে সর্বশ্রেষ্ঠ আয়াত, সুরার মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ সুরা কি, সুরা ফাতিহা। হ্যাঁ, এরপরে আল্লাহ নবী সুরা ইখলাস সুরা কুল বিসমিল্লাহির রহমানির রহিম কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس হজরে এবং মাগরিবের তিনবার করে পড়তেন এই সূরা ইখলাস নাস ফালাক, আর অন্য অন্য নামাজে একবার করে, অর্থাৎ জোহর আসর আর এশার নামাজে একবার করে পড়তেন। এরপরে হজরে এবং মাগরিবের নামাজে আয়াতুল দুরুদ শরীফ পড়তেন একবার, ফজর আর মাগরিবের তিনবার করে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ, اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد مغرب فجر কয়বার তিনবার করে পড়তেন আর অন্য নামাজে একবার করে পড়তেন। এবার আপনি বলেন যে আল্লাহর নবীর এই দোয়াগুলি আমাদের দেশে যদি ইমামদেরকে জিজ্ঞেস করা হয় কয়জন পাস করতে পারবেন? পারবেন না, জানেন না। একটাই কারণ, হাদিসে রাসুলের মাধ্যমে সুন্নতের চর্চা হয় না, দিনকে জানা হয় ফেকার মাধ্যমে। ফেকারকে তবে বলে গেছে এইভাবে, কিন্তু সুন্নতগুলো হাদিসগুলো তো উল্লেখ করা হয়নি। এই জন্য রাসুলের সুন্নতের মাধ্যমে আপনাকে সুন্নত জানতে হবে, হাদিসের মাধ্যমে। এরপরে আল্লাহ নবী ওই মুসল্লাতেই বসে থাকতেন সূর্য ওঠা পর্যন্ত। সূর্য উঠে গেলে ইশরাকের নামাজ দুই রাকাত পড়তেন। আল্লাহ নবী বলেন যে ব্যক্তি ফজরের নামাজ পড়ার পরে উজু অবস্থায় ওই জায়গাতেই বসে থাকবে, সূর্য উঠে গেলে দুই রাকাত নামাজ পড়বে, ওই লোকটির একটা পূর্ণ উমরা এবং একটা পূর্ণ হজের নাকি দেওয়া হবে। আপনি দৈনিক হজ উমরা করতে পারেন। হ্যাঁ, মক্কায় যেতে আসতে কত কষ্ট, ঠিক না? আপনার মনেই হয় যে একটা হজ উমরা করবো, তো বাস ফজরের নামাজ পড়ে শুক্রবার দিন বসে যান, পরে একটু ঘুমান। এর আগে সূর্য ওঠার আগে আল্লাহ নবী সকাল সন্ধ্যার দোয়া পড়তেন, সকালবেলা সকালে দোয়া পড়তেন, সূরা ইখলাস তিনবার, কুল হুয়াল্লাহু আহাদ তিনবার, কুল আউযু বিরাব্বিল নাস তিনবার, কুল আউযু বিরাব্বিল ফালাক তিনবার পড়তেন সকালের দোয়া। আমাদের ইসলামিক সেন্টারে সকাল এবং সন্ধ্যার দোয়ার কার্ড আছে, ফরজ নামাজের পরে যে দোয়াগুলি বললাম এগুলির কার্ড আছে, আপনারা নিন, পকেটে রাখেন, মুখস্থ করেন, এক মাস দুই মাস দেখবেন একটা একটা পড়তে মুখস্থ হয়ে যাবে আল্লাহ করে। আপনি যখন নিজেই বিলে কোথায় মাছ পাওয়া যায় মাছ মেরে খেতে পারবেন, টাটকা টাটকা একেবারে তাজা তাজা সস্তা সস্তা, তখন আপনি ওই বাজারে গিয়ে পচা সরার খাবেন না। এর মানে আপনি নিজেই দোয়া শিখেন, জানেন, তাহলে ওই হুজুর দোয়া করলো কিনা হেদিকে আপনি চিন্তা ভাবনা করবেন না, ওই বেদাতি দোয়ার জন্য আর চিল্লা ফেল্লা করবেন না, হ্যাঁ কেন দোয়া করে না, কেন দোয়া হলো না, হ্যাঁ এটা বাপদাদা করে আসলো। যেটা আল্লাহ রসুল করেন নাই যৌথ দোয়া, ইমামে ও মুক্তাদিরা আল্লাহ নবীর জিন্দিগিতে কোনো একদিনও করেনি, সালাম ফিরিয়ে সাহাবেদেরকে নিয়ে দোয়া করেননি, তাহলে আপনার ইমাম করলে আপনি করবেন কেন? আর কথা হচ্ছে আমরা যেহেতু জানি না, যেটুকু ইমাম সাহেব করে ওইটুকুই বড় মনে করি, ঠিক কিনা? নিজের ঘরে পকেটে যদি কিছু না থাকে, বড় লোকে যদি দুইটা পয়সা দেয় ওটাই অনেক বড় মনে করি, কিন্তু আমার অনেক কিছু থাকলে কেউ দিলে নিব না, আর কেউ দিতে চাইলেও হয়তো আমি সেদিকে ঘুরে তাকাবো না। এই জন্য মুশকিল হলো যে আমরা সঠিক না জেনে উল্টা পাল্টার পিছনে আমরা দৌড়াই। আল্লাহ নবী সকালে সকাল সকাল বলতে সকাল বিকেল দোয়া পড়তেন, সকাল বলতে ফজরের নামাজ থেকে নিয়ে সূর্য ওঠা পর্যন্ত, আর বিকেল বলতে আসর নামাজ থেকে নিয়ে সূর্য ডোবা পর্যন্ত নিয়মিত আল্লাহ নবী এই দোয়াগুলি পড়তেন। আমাদের কার্ড আপনারা নেবেন, এখন বলতে গেলে অনেক সময়, তারপর কিছু বলি, সূরা ইখলাস তিনবার, কুল হুয়াল্লাহু আহাদ, কুল আউযু বিরাব্বিল ফালাক তিনবার, কুল আউযু বিরাব্বিন নাস তিনবার, কার জানা নেই, সবাই জানা আছে, জানা নেই। এরপরে لا اله الا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير একবার অথবা 10 বার অথবা 100 বার, কোন সময় আল্লাহ নবী একবার পড়তেন, কোন সময় 10 বার পড়তেন, কোন সময় 100 বার পড়তেন, আপনার সুযোগ মতো আপনি পড়েন। একবার পড়তে পারবেন না? আল্লাহ নবীকে ভালোবাসে কি ভালোবাসে, ভালোবাসা কাকে বলে? রাসূলের সুন্নতকে ভালোবাসতে হবে, এটাই হলো ভালোবাসার পরিচয়। এরপরে সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি 100 বার পড়তেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, খুব সহজ, সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহ, কয় মিনিট লাগবে? এরপরে বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা'আ ইসমিহি শাইউন ফিল আরদি ওয়া লা ফিস সামা ওয়া হুয়াস সামিউল আলীম, তিনবার পড়তেন। আল্লাহ নবী বলেন এই দোয়াটা যে সকালে একবার পড়বে তিনবার, সারাদিন তাকে কোনো প্রকার অসুখ বিসুখ স্পর্শ করবে না, দুরারোগ্য আপনার হবে না, কোনো প্রকার কঠিন রোগ হবে না। আজ আমার অনেক রোগের শোকে ছেলে মেয়েরা, স্ত্রী, বাবা মা, নিজেরাও বিভিন্ন ধরনের অসুখে আমরা ভুগি, ঠিক কিনা? ছোট্ট একটা দোয়া, বিসমিল্লাহ ইল্লাযী লা ইয়াযুরু মা ইসমিহি শাইউন ফিল আরযি ওয়ালা ফিস সামা ও হুয়াস সামিউল আলীম, হ্যাঁ লাগলোই দুই দিন মুখস্থ করতে সময় অসুবিধা কি? এরপরে আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক, তিনবার এই দোয়াটা যে পড়বে সন্ধ্যাবেলা বা সকালবেলা, সকালবেলা পড়লে সারাদিন কোনো প্রকার সাপ বিচ্ছু কোনো বিষধর কোনো পোকা পাকড় আপনাকে কাটবে না। আল্লাহ এবার এইভাবে সন্ধ্যায় পড়লে সারা রাত্রি কাটবে না, আগের দোয়াটা সন্ধ্যায় পড়লে, সকালে পড়লে সারাদিন যে কোনো অসুখ বিসুখ হবে না, সন্ধ্যায় পড়লে সারা রাত্রি হবে না। আপনি আর কি চান, কি ট্যাবলেট চান আপনি? ডাক্তার তো আপনার ঘরেই, আপনার নিজের কাছে আপনার ডাক্তার। আল্লাহ নবী চিকিৎসক ছিলেন, ভিতরের অন্তরের চিকিৎসক ছিলেন এবং শরীরেরও চিকিৎসক ছিলেন, ঠিক না? দৈহিক এবং মানসিক দুই রোগের চিকিৎসক ছিলেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লামা ইবনে কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহি আর তিব্বুন নববী, আল্লাহর নবীর ডাক্তারি বিশদ আলোচনা করেছে, পড়লে মাথায় খেয়াল হয়ে এখন ডাক্তারাই বুঝবে কিনা, আজব ডাক্তার ছিলেন তিনি। আল্লাহ নবীর কাছে যার কিছু অসুখ বিসুখ হতো, এক সাহাবী বলছেন যে আমার পায়ে ব্যথা ছিল, আল্লাহ নবীর কাছে গিয়ে বললাম, আল্লাহ নবী হাত রেখে দিয়ে বিসমিল্লাহ তিনবার বললেন, বিসমিল্লাহ বিসমিল্লাহ বিসমিল্লাহ, এরপরে বললেন আউযু বিইজ্জাতিল্লাহি ওয়া কুদরাতিহি মিন শাররি মা খালাক, আউযু বিইজ্জাতিল্লাহি ওয়া কুদরাতিহি মিন শাররি মা আজিদু ওয়া হাযির, সাতবার পড়লেন। সাহাবী বলছেন মনে হয় আমার যে ব্যথা ছিল বা হয়েছিল এটা মনেই আর হয় না এরপরে। আমল নাই আমাদের, আমাদের আমল নাই, একটু কিছু হলে ডাক্তারের কাছে দৌড়ান, জমজমের পানি বা অজমজমালে বা শরীর বলে যে কোনো রোগের উদ্দেশ্যে পেয়ে পান করবে সেই রোগী ভালো হবে চিকিৎসা। মানে রাসুল সাল্লাহ সাল্লামের আমার একবার দাম্মামে একটা আলোচনা ছিল রাসুলের চিকিৎসার উপরে, সেটা মনে হয় ওখানে আসে, শুনলে আপনারা বলবেন যে রাসুল কীভাবে চিকিৎসা কীভাবে হয়, কীভাবে কি কি নিয়ম কি পদ্ধতি কি, যাই হোক সেটা যেটা আমরা আলোচনা করছিলাম যে আল্লাহ নবী দোয়া পড়তেন আউযু কালিমাতিল্লাহি তাআলা খালাক সকলে তিনি। এরপরে রাদিয়তু বিল্লাহি রাব্বা ও বিল ইসলামে দীনা ও বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নবী আর রাসূলা তিনবার পড়তেন। এরপরে হাসবি আল্লাহু লা ইলাহা ইল্লাহু আলাইহি তাওয়াক্কালতু ওয়া রাব্বুল আরশিল আযীম সাতবার পড়তেন, ছোট ছোট দোয়া। এরপরে আল্লাহু বিকা আসবাহনা ও বিকা আমসাইনা ও বিকা নাহিয়া ও বিকা নামুত ও ইলাইকা নুশুর, সকালবেলা হলে নুশুর বলতেন, আসবাহনা আসবাহালিল, আর সন্ধ্যাবেলা হলে বলতেন আল্লাহু বিকা আমসাইনা ও বিকা আসবাহনা ও বিকা নাহিয়া ও বিকা নামুত ও ইলাইকাল মাসির। এরপরে আল্লাহু বিকা আসবাহনা লা ইলাহা ইল্লা ওয়াহদাহু লা শারীকা লা লাহুল মুলক ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহুম্মা ইন্না আসআলুকা খায়রা মা ফি হাযাল ইয়াউম ওয়া খায়রা মা বা'দা ওয়া আউযু বিকা মিন শাররি মা ফি হাযাল ইয়াউম ওয়া শাররি মা বা'দা, মানে সকালবেলা যা কল্যাণ এবং ভালো আছে দিনে আর এই দিনের যত ভালো সব তোমার কাছে চাচ্ছি। এরপরে আরো দোয়া দেখো, আল্লাহুম্মা ইন্না আসআলুকা ইলমান নাফিয়া ওয়া রিজকান তাইয়িবা আমালাল মুতাকাব্বালা, হ্যাঁ পড়তেন আল্লাহর নবী। এরপরে দোয়া সাইয়দুল ইস্তিগফার যেটা, আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুক ওয়া আনা আলা আহদিক ওয়া আওয়াদিকা মাসতাতা আউযু বিকা মিন শাররি মা সানাতু আবুলাকা বি নিআমাতিকা আলাইয়া ওয়া আবুলাকা বি যামবি ফাইন্নাহু লা ইগফিরু যুনুবা ইল্লা আনতা। হ্যাঁ সাইয়দুল ইস্তিগফার মানে ক্ষমা চাওয়ার সর্বশ্রেষ্ঠ দোয়া, যেটা সর্দার যে দোয়াটা। এরপরে দুরূদ শরীফ 10 বার পড়তেন, আরো এরকম 20টা দোয়া আয়াতুল কুরসি পড়তেন, আরো এইসব। তো এইভাবে আল্লাহ নবী কি করতেন, সকাল সকাল হলে এই দোয়াগুলি পড়তেন, এরপরে নামাজ পড়তেন। এরপরে আল্লাহ নবী নামাজ পড়া হয়ে গেলে বাড়িতে যেতেন, বাসায় ফিরে যেতেন, ফিরে গিয়ে দেখতেন খাওয়া দাওয়া কিছু আছে কিনা। আল্লাহ নবীর এমন দিনও গেছে যে 9 জন বিবির ঘরে গিয়ে বলছে কিছু খাওয়া আছে, উম্মে সালামা বলে নাই, উম্মে হাবিবা বলে নাই, জাইনাব নাই, আয়েশা নাই, এইভাবে সবার ঘরে কিছু নেই। আল্লাহ নবী তখন বলছেন যে তাহলে আজকে আমি রোজা থেকে গেলাম,
এই জন্যে নফল রোজার জন্যে বা সুন্নত রোজা নফল রোজার জন্যে রাত্রি থেকে নিয়তের প্রয়োজন নেই। জোহরের আগে যে কোনো সময় নিয়ত করলেই নামাজ রোজা হয়ে যাবে, তবে ফরজ রোজার জন্য অবশ্যই ফজরের আগেই নিয়ত করতে হবে। মা এসা বলছেন যে মাসের চাঁদ উঠেছে, চাঁদ ডুবে গেছে, আবার চাঁদ উঠেছে, চাঁদ ডুবে গেছে, মাসের পরে মাস গেছে, আল্লাহর নবীর নয়জন বিবির ঘরে একটা ঘরেও চুলাতে আগুন জ্বলে নাই। সুবহানাল্লাহ। জিজ্ঞেস করা হলো যে কি খেয়ে তাহলে আপনারা থাকতেন, কয়াসুয়া দান, দুইটা কালো জিনিস মানে খেজুর আর পানি। খেজুর মানে কি, পেট ভরে একটা খেজুর, সারাদিন একটা খেজুর, পানিরও অপ্রতুল্য। এই হল মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দেগী, এই হল তার অবস্থা। একবার বাংলাদেশের পেপারে একটা পড়লাম, আল্লাহর নবী শাহান শাহ ছিলেন, কত টন তার স্বর্ণ ছিল, এটা ওটা মানে কত কিছু লিখেছে বেদাতিরা, এই সমস্ত মারেফাতের দলীরা। কেন? কারণ ওরা যেহেতু এইভাবে অবৈধভাবে মানুষের পয়সা লুটে, রাসুল বুঝে এইভাবে লুটতো পয়সা, এটাই প্রমাণ করার জন্য। রাসুল বিরাট কোটিপতি ছিলেন, তো হুজুররা ওরা বড় কোটিপতি হবে, তাতে অসুবিধা কি? এবার আমাদের দেশের সবচেয়ে টাকাওয়ালা কারা, যারা বিনা পুঁজিতে, বিনা লাইসেন্সে এবং বিনা ট্যাক্সে ব্যবসা করে, যারা ধর্মীয় ব্যবসায়ী, যারা ইমান চোরের ব্যবসা করে, মানুষের ইমান চুরি করে, যারা যারা তাওহীদ নষ্ট করে, যারা সুন্নত নাম দিয়ে বেদাত শিক্ষা দেয়, তাওহীদের নাম দিয়ে শিরক শিক্ষা দেয়। সাবধান, আমি আপনাদেরকে এই রাত্রিবেলা সাবধান করতে চাই তাদের থেকে, তারা কোনোদিন আপনাদের সুন্নত শিখিয়ে দিবে না, বরং রাসুলের সুন্নত। ওরা কিন্তু আশেকে রাসুল, সুফি সম্রাট ওরা, ওরা কিন্তু সুন্নি দল, কিন্তু ওরা পদে পদে রাসুলের সুন্নতের পরিপন্থী সমস্ত কাজ করে যাচ্ছে। এই জন্য অরিজিনালি সুন্নি হতে হবে আপনাকে সারা জিন্দগি। এবার ছুটিতে গিয়ে এক লোক দাড়িওয়ালা, টুপিওয়ালা, পাগড়িওয়ালা, তার ভাতিজা ধরে নিয়ে আসলো আমার কাছে, আমার ছাত্র, মুদি ইউনিভার্সিটিতে পড়ে। মানে এমন একটা দল করে যে দলে মানে উল্টা পাল্টা সবকিছুই চলে। তার কাছে ধরে নিয়ে আসছে যে ওস্তাদ, এর আমার চাচার একটু ঠিক করে দিতে হবে। জিজ্ঞেস শুরু করলাম, একটা কিছু জানে না মাশাআল্লাহ। রাজশাহী ইউনিভার্সিটি থেকে ইংলিশে মাস্টার্স করা মানুষ, কিন্তু ওই পাগড়ি আর টুপি আর ওই সমস্ত ঘুরাই ঘুরাই একেবারে ছাগল ভেড়া বানাই দিয়েছে, কিচ্ছু জানে না। আমি বললাম যে এই 30 বছর ধরে করতেছে ওই দল, 30 বছরে আল্লাহর নবীর নামাজ কিভাবে ছিল, কোন ওই কোন জায়গায় পড়েছেন, দেখেছেন তাদের সঙ্গে চলে ফিরে? কই না, তা তো শিখি না। 30 বছরে আপনাকে আল্লাহর নবীর নামাজ শিখায় নাই যে যারা, এদের সঙ্গে আপনি ঘুরেন? তাওহীদ কাকে বলে বলেন তো জানে না, শিরক কাকে বলে বলেন তো জানে না, তাওহীদ কত বলে কি জানে না, নবী রাসূলের দুনিয়ায় কি জন্য এসেছিলেন তা জানে না। বাড়ি ছেড়ে দিয়ে, বাড়ির ঘর ছেড়ে দিয়ে বউ বাচ্চার কোনো খবর নাই, জমিগুলো বিক্রি করে করে ঘুরে বেড়ায়, এটা রাসূলের সুন্নাত? কখনো এটা রাসূলের সুন্নাত হতে পারে? আল্লাহর নবী এইভাবে তার জিন্দগি কাটান নাই। এই জন্যে বলব যে আসুন, আল্লাহর নবী এর পরে যদি খাওয়া পেতেন তাহলে কিভাবে খেতেন? আমরাও তো আজকে রাসূলের উম্মত, খাওয়ার সময় কয়জন খেয়াল করে যে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে খেতেন? খাওয়ার সময় শুরুতে বিসমিল্লাহ বলতেন, বা প্রথমে হাত দিয়ে ভালো করে ধুয়ে নিতেন, কারণ হাতের মধ্যে জার্ম থাকতে পারে, পরিষ্কার করে নিতে হবে হাত। 2 নম্বরে তিনি খাওয়ার শুরুতে বিসমিল্লাহ বলে খেতেন। আমরা আজকে মুসলমানরা কয়জন খাওয়ার সময় বিসমিল্লাহর কথা মনে রাখি? আল্লাহ নবী বলেন, যারা বিসমিল্লাহ যদি না বলো তুমি খাওয়ার শুরুতে, শয়তান তোমার সঙ্গে খাওয়াতে শরিক হবে। শয়তান আমাদের সবচেয়ে বড় দুশ্মন, আর ওই দুশ্মন আপনার সঙ্গে খাচ্ছে। আপনার দুশ্মন আপনার সঙ্গে প্লেটে খাক, কেউ চানে আপনারা, কিন্তু আমাদের হয়তো বিসমিল্লাহ না বলার করে প্রতিদিনই হয়তো আমার সঙ্গে শয়তান খাচ্ছে, আমার দুশ্মন খাচ্ছে, এবং বরকতটুকু ও খেয়ে নিচ্ছে, আমি খেতে পারছি না। বিসমিল্লাহ বলে খাওয়া। আল্লাহ বলেন, ইয়া গোলাম সাম্মিল্লাহ, বিসমিল্লাহ বলো, অকুল মিম্মা ইয়ালি, অকুল বিয়ামিনি, তোমার ডান হাত দিয়ে খাওয়া। তো 3 নম্বরে কি আপনাকে ডান হাত দিয়ে খেতেন আল্লাহ নবী, এবং বাম হাত দিয়ে খাওয়া এবং পান করা নিষেধ করেছেন? লা তাকুলু বিশিমাল ফা ইন্না শাইতানা ইয়াকুলু বিশিমাল ওয়া লা তাশরাবু বিশিমাল ফা ইন্না শাইতানা ইয়াশরাবু বিশিমাল। তোমার বাম হাতে খেও না, পান করো না, কারণ শয়তান বাম হাতে খায় পান করে। আমি ডান হাতে, আমি রাসূলের বড় আশেকে রাসুল, আমি রাসুলের উম্মত, কেমতের মাঠে রাসুলের সুপারিশ পেয়ে আমি ধন্য হতে চাই, কিন্তু আমি রাসুলের খাওয়ার সময় ডান হাতের ব্যবহার টান জানি না। বামাতে বেশিরভাগ আমরা বামাতে পান করছি, খাচ্ছি, কলা বা ডান হাতে খেতে হবে, নিজের পার্শ্ব থেকে খেতে হবে, মধ্যখান থেকে খাওয়া নিষেধ, মধ্যখানে বরকত নাজিল হয় প্লেটের সাথে খান, শেষে খান মধ্যটা, এটা একটা সুন্নত। হ্যাঁ, আপনার পাশ থেকে এখান তখন থেকে ছিঁড়িয়ে ছুটিয়ে খাওয়া ঠিক না, যদি খাওয়াটা শুকনা হয় তাহলে তিন আঙুল দিয়ে খাওয়া, এটা একটা সুন্নত। বিস্কুট খাওয়ার সময় কোনদিন খেয়াল করছেন জ্বালা নদী তিন আঙুলে খেতে না খাই? কয়জন খেয়াল করি আমরা? শুকনো খাওয়া হলে বা বেজোর খাওয়া খেতেন, বিস্কিট তিনটা, খেজুর তিনটা বা একটা, পাঁচটা বা সাতটা বা এগারোটা, উনি খেয়েছেন কোনদিন জানেন বেজোর খেলাম কিনা? রাসূলের সুন্নত। এইভাবে যখন তিনি পান করতেন, পানি পান করতেন, তিন নিঃশ্বাসে খেতেন, আমরা সে বোতল দিয়ে ডক 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 করে গিলতেছে, এটাকে রাসূলের সুন্নত? একবারে খেলাম এটাকে রাসূলের সুন্নত? না, তিনবারে, কমপক্ষে তিন নিঃশ্বাসে খেতে হবে, পান করতে হবে। ঠিক এইভাবে নিঃশ্বাসটা বাইরে ছাড়তে হবে, খাচ্ছেন ওখানেই ছাড়ছেন না। যদি বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে চিন্তা করেন, মেডিকেল সায়েন্সের দিক থেকে, কত বড় এটা একটা শিক্ষা, যে এই যে আপনার ভিতর থেকে যেটা বের হয় নিঃশ্বাস, এটা স্বাস্থ্যের জন্য কত বড় ক্ষতিকর। ওটাই যদি পানিতে ছেন পান করেন, অনেক সময় চা খাই, ফুজি আর চা ঠান্ডা করে খাই, কত বড় শিক্ষিত আমরা। আমি বিষ মিশাই দিয়ে খাচ্ছি, আমার স্বাস্থ্যের জন্য ক্ষতিকর জিনিস মিশাই দিয়ে পান করছি। গরম হলে ঠান্ডা করতে দেন, ঠান্ডা করে খান, স্বাভাবিক হলে পান করেন, বেশি গরম খাওয়া নিষেধ করেছে, নিষেধ করেছে আল্লাহ, কারণ এটা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। ঠিক এইভাবে দাঁড়িয়ে পান না করা, বসে পান করা, আল্লাহ নবী দাঁড়িয়ে পান করতেন না, খেতেন না। তবে বিশেষ প্রয়োজন যদি হয় তাহলে জায়জ হতে পারে, কি কি প্রয়োজন সেটা পরের ব্যাপার। হেলান দিয়ে খেতেন না আল্লাহ নবী, কোনো সময় হেলান দিয়ে টেক দিয়ে খেতেন না, টেবিলে বসে কোনো সময় খান নাই, সম্ভব হলে আপনি নিজে বসে খান। তবে আমরা বলবো টেবিলে খাওয়া না যায় যে কথা বলবো না, কারণ আল্লাহ সে নিষেধ করে নাই। তবে আসলে যদি সুন্নতের মহব্বত থাকে, নিজে বসে খান, আল্লাহ নবী খেতেন। ঠিক এইভাবে খাওয়ার মধ্যে তাহলে কতগুলি সুন্নত খেয়াল করেন। হ্যাঁ, খাওয়ার মধ্যে অন্যকে অগ্রাধিকার দেওয়া, যদি আপনি মনে করেন একসঙ্গে খাচ্ছেন, বেশি খেতে চান, তাহলে ওদেরকে বলে নিতে, ভাই আমি কিন্তু ডবল ডবল খাবো। মনে করেন খেজুর খাচ্ছেন, তোমরা একটা করে খাচ্ছ, আমি দুটা করে খাবো, বলে ঠিক আছে খাও, তাহলে খেতে পারবে না, হলে যায় না। আপনি বলবেন ফাঁকি দিলেন, হ্যাঁ বোঝাই, খাওয়ার সময় খাওয়ার সময় গল্প করে, একটা গল্প করো, আর তাহলে ওরা গল্প করে, মানে তিন বন্ধু নাকি খেতে বসছে, এখন চিন্তা করছে একজন যে বেশি খাবো, তো কিভাবে, তো গল্প ওই গল্প কয়েকটা, এই গল্প করে এদিকে ও খায় শেষ, এদের নিয়ম হল। ঠিক এইভাবে আল্লাহ নবী খেতেন, এটাই ছিল রাসুলের। এই আমরা মোটামুটি কিছু সুন্নতের কথা বললাম, এইভাবে খাওয়ার ব্যাপারে কতগুলি সুন্নতের কথা আমরা আল্লাহ নবী থেকে পাই, এগুলি খেয়াল করতে হবে, এইভাবে আমাদের খাওয়ার ক্ষেত্রে পান করতে হবে। আল্লাহ নবী খাওয়ার পরে দোয়া বলতেন, আমরা কিন্তু আরো অন্য একটা দোয়া পড়ে থাকি, ওটা সহি না, সহি হাদিস দ্বারা প্রমাণিত না, সহি এটা আলহামদুলিল্লাহ ইল্লাযী আতআমানি হাযা ওয়া রাযাকানিহি মিন গাইরি হাওলি মিন্নি ওয়া লা কুওয়া। শুধু তাই না, এই দোয়াটা কেউ যদি পড়ে, আগের এবং পিছনের সমস্ত ছোট গুনাহগুলি আল্লাহ ক্ষমা করে দেবেন। আরে আল্লাহর নিয়ামত খাইলেন, একজন বলবে আরে আল্লাহ আমি আমি কষ্ট করছি, আমি চেষ্টা করছি। আরে বন্ধু, আপনি চেষ্টা করছেন, আপনার মধ্যে কতজন তো চেষ্টা করে খাওয়া তার জুটে নাই। একজনের ঘরে খানা আছে কুরমা পোলাও, কিন্তু হসপিটালে খেতে পারে না। আরেকজনের ঘরে খানা আছে, মা মরে গেছে, দুশ্চিন্তা খেতে পারছে না। আরেকজনের পেটে অসুখ, ওই খানা চলবে না। আল্লাহ আপনাকে রুচি দিয়েছে, ক্ষুধা দিয়েছে, সুযোগ করে দিয়েছে, হাত দিয়েছে, কারণ আল্লাহর নিয়ামত, আল্লাহর পদ্ধতি দিয়ে আপনাকে খেতে হবে, এবং পরে দোয়াও করতে হবে। যদি আল্লাহর নবী কাউরি অন্যের বাড়িতে খেতেন, মেহমান হতেন, আমরা সে মেহমান খাই না, মেহমান হই না হয় না, কিন্তু মেজমানের জন্য কি দোয়া টোয়া করি? আল্লাহ দুধ পান করলে বলতেন আল্লাহ বারেক না ফিহি ওয়া যিদনা মিনহু। এই যে খাওয়া সংক্রান্ত যদি আপনি সুন্নতটি তালাশ করেন, দেখা যাবে যেটি বর্ণনা করলাম হয়তো অনেক সময় লাগবে আমাদের মুখস্থ করতে, কিন্তু জানি না আমরা শিখেছি কি শিখেছি, খাওয়ার সময় সালাম দেওয়া যাবে না, কথা বলা যাবে না, এটা হল হুজুর পকেটের হাদিস, জাল মিথ্যা কথা, মিথ্যা কথা, ওইটা আমরা ভালো করে রাইট সালাম দেওয়া যাবে না, আরে সালাম দিলে কেন, হুজুর ভাই বলে আমি হুজুরদের মুখ থেকে শুনেছি, ব্যাধ হয়ে গেল, সালাম দেওয়া যাবে, সালাম নেওয়া যাবে, সরি করা সবই চলবে, সালাম দেওয়া যাবে, কারণ এর পিছনে কারণ হচ্ছে কি জানেন, একটা জাল হাদিস, মিথ্যা একটা হাদিস আছে বানোয়ার, যে খাওয়ার সময় কালামও নাই সালামও নাই, কথা বলো সালাম দেওয়া যাবে, বাস ওইটাই চলতেছে। জাল হাদিসগুলিকে প্রচার করা হচ্ছে বাংলাদেশের মাটিতে বিভিন্ন ভাবে, বিভিন্ন বই পুস্তক এবং বিভিন্ন অর্জনশীলতার মাধ্যমে, কিন্তু রাসূলের সুন্নতগুলির অরিজিনাল যেগুলি সুন্নত হাদিস সেগুলির প্রচার হচ্ছে কত বড় অন্যায়। আল্লাহ নবীর খাওয়ার এগুলি সুন্নত, আল্লাহ নবী এইভাবে বাড়িতে সকালবেলা খাওয়া দাওয়া বা যাই খাওয়া হতো নাস্তা খাওয়ার পরে আল্লাহ নবী বাড়ির টুকিটাকি কাজে সহযোগিতা করতেন, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন আল্লাহর নবী বাড়ির কাজে সহযোগিতা করতেন, আল্লাহর নবী নিজের জুতো নিজে সিলাতেন, মুচি যাকে বলি আমরা, আমাদের পোলাপ পানকে যদি বলা হয় যে বাপু এটা সিলাই করে নাও, আমি মুচি নাকি, আল্লাহর নবীর সুন্নত নিজের জুতা নিজে সিলাই কর, এর মানে এই না যে কেউ সিলিয়ে নিবে না তাহলে মুচি রাখাবে কি করে, ভাব বন্ধ হয়ে যাবে, কিন্তু প্রয়োজনে আপনি সিলাই করতে করেন অসুবিধা কি, আল্লাহর নবী সহযোগিতা করতেন বাড়িতে বিভিন্ন কাজে স্ত্রীদেরকে, আপনি খালি আসবেন বাড়ি থেকে ঘুরে ফুরে কাজ নাই কাম নাই আয় খাওয়া দাওয়া হয়েছে কিনা, হ্যাঁ আল্লাহর নবী নিজে ছাগলের দুধ দুইতেন, গোয়াল কি বলে দুধ দেয় যাকে বলে কি বলে মুচি, মুচির কাজ গোয়ালের কাজ, প্রয়োজনে ঝাড়ু কাজ, যেকোনো সংসারে ছোটখাটো কাজ বহু কাজ কিছু আছে কিনা টুকিটাকি, বাচ্চাটাকে একটু কোলে নেওয়া একটু সহযোগিতা করা বা স্ত্রীকে বা বাড়ির ছোটখাটো কাজে টুকিটাকি কাজ কাম না, সব কিছু দাসী করবে, বউ যেন দাসী কয় মা মার আমার দেশে কয় মা তোর জন্য দা এই তোমার জন্য একটা দাসী লয়ে আসতেছি, বিয়ে করে মানে দাসী লয়ে আসে নাকি, বউ মানে দাসী, দাসী তো নিয়ে আসছি একটা, তুমি যেভাবে পাবে ভাবে উল্টা পাল্টা আমার দেশে বহুত কিছু চলে, মোট কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ যদি আমরা জানতাম যে তিনি বাবা হিসাবে একজন বাড়িতে কিভাবে ছেলেমেয়েদের সঙ্গে ব্যবহার করতেন, স্বামী হিসাবে স্ত্রীদের সঙ্গে কিভাবে ব্যবহার করতেন, আল্লাহ নবী বলছেন খায়রুকুম খায়রুকুম ইনদা আহলি ওয়া আনা খায়রুন ইনদা আহলি, তোমাদের মধ্যে উত্তম ওই ব্যক্তি যে তার স্ত্রীর কাছে উত্তম, আমি আমার স্ত্রীর কাছে উত্তম, আল্লাহ নবী বলেন, তাহলে আপনি ভালো না মন্দ সার্টিফিকেট দেবে আপনার হোম মিনিস্টার, যদি বলে ভালো তো ভালো, তবে মন্দ বইলা মাইটার খাওয়ার জন্য হয়তো বলবে না, কিন্তু অরিজিনালি যদি সে সার্টিফিকেট দেয় তাহলে আপনি ভালো, আর যদি বলে খারাপ তো খারাপ, পৃথিবীর সবাই যদি বলে আপনি খুব ভালো, বন্ধুমহল বাবা মা আপনার ওস্তাদরা আপনার সবাই যদি কয় ভালো নাম্বার ওয়ান, আর যদি স্ত্রী কয় না ভালো না তাহলে আপনি ভালো না, সার্টিফিকেটটা তার কাছে, তাহলে বাড়িতে যে কেমন একজন স্বামী ছিলেন তিনি এটা আমাদের জানা দরকার, তার সম্পর্ক কেমন ছিল স্ত্রীদের সঙ্গে, সেই জন্যে আজকের মতো আমরা এখানে আলোচনা শেষ করি যে আল্লাহ নবী ফরজ নামাজের পরে কি কি দোয়াগুলি পড়তেন, সকালের দোয়া কি পড়তেন, এরপরে খাওয়াতে কি কি সুন্নতগুলি অনুকরণ অনুসরণ করতেন, আমরা যদি সবাই সত্যি আল্লাহ রাসূলের জীবনের একটা দিনকে জানতে পারি যে কিভাবে তার একটা দিন চল, কারণ একটা দিন মানে 23 বছরের পুরো এইভাবে তার চলত, হ্যাঁ তাহলে আমরা যদি সবটুক না পড়ি কিছু কিছু তো আমাদের, আমরা রাসূলকে ভালোবাসি মুখের দাবি যেন না হয়, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সত্যিকারে আল্লাহর নবীর সুন্নতকে জেনে আমল করে অন্যের কাছে প্রচার করে রাসূলের ভালোবাসা অর্জন করার তৌফিক দান করে, এবং কিয়ামতের মাঠে যেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে আমরা থাকতে পারি, জান্নাতেও যেন রাসূলের সঙ্গে থাকতে পারি, সিদ্দিকিন শুহাদা সালিহিন নবীদের সঙ্গে আমাদের যেন জান্নাতবাসী হতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। এবং সুন্নতের নামে যে সমস্ত বেদাতের প্রচার ও প্রসার হচ্ছে এগুলিকে আমরা রুখে দাঁড়াতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সত্যিকারে সুন্নি হওয়ার তৌফিক দান করেন। আমিন। আকুল কাউলি হাযা ওয়াস্তাগফিরু রাসূলুল্লাহ মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আপনার কাছে প্রশ্ন আছে? জি। ইমাম সাহেব যখন জোরে কেরাত করবেন, সূরা ফাতিহা পড়বেন, সূরা ফাতিহা পড়ার পরে ইমাম সাহেব আমিন বলবে। সূরা ফাতিহা পড়ার পরে যদি জোরে কেরাত হয়, যেরকম ফজরের নামাজে মাগরিবের প্রথম দুই রাকাতে, এশার প্রথম দুই রাকাতে, তাহলে ওয়ালাল্লিন বলে আমিন বলবেন ইমাম সাহেব। তো ইমাম সাহেবের আমিন বলার সঙ্গে সঙ্গে মুক্তাদিরাও জোরে আমিন বলবে, এটাই সহি হাদিস দ্বারা প্রমাণিত। আল্লাহ নবী বলেন, এটা আম্মানাল ইমানু ফাআমিনু। ইমাম যখন আমিন বলবে তোমরাও আমিন বলো মুক্তাদিরা। তো ইমাম যদি আমিন আসতে বলে তাহলে কি কেন বুঝুন যে আমিন বলল? হ্যাঁ, হাদিসে আছে রাফা বিহা সাউতু, আল্লাহ নবী শব্দকে উঁচু করে আমিন বলেছেন। হ্যাঁ, মাদ্দা বিহা সাউতু, লম্বা করে আমিন বলে টেনে আল্লাহ নবী আমিন বলেছেন। হ্যাঁ, জাহারা বিহা সাউতু, আল্লাহ রসুল উঁচু শব্দে আমিন বলেছেন। সাহাবীরা এমন হাদিসে সহিহ হাদিসে আছে যে মসজিদে নববী গুম গুম করে শব্দ হতো, এত জোরে আমিন। আল্লাহ নবী বলছেন তোমরা জোরে আমিন বলো, কারণ এই আমিন বলাতে ইহুদিদের গায়ে আগুন লাগে, আগুন জ্বলে। এই জন্যে সহি হাদিস দ্বারা প্রমাণিত যেটা, যে আল্লাহ নবী জোরে আমিন বলতেন এবং মুক্তাদিরাও জোরে আমিন বলতে হবে। বাকি আসতে বলার পক্ষে যে হাদিসগুলি একটাও প্রমাণিত না সহি সনদে, একটাও সহি সনদে প্রমাণিত না। এই জন্য আমরা জোরে আমিন বলবো, এটাই রাসূলের সুন্নত। আপনি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রত্যেকটি কাজ নারী পুরুষ সকলেই সমান, ছোট বড় সবাই একইভাবে আমল করবে। মহিলাদের জন্য বিশেষ কিছু ব্যাপার ছাড়া আলাদা কোনো সিস্টেম নেই। নামাজের ক্ষেত্রেই বলেন, খাওয়া দাওয়ার ক্ষেত্রেই বলেন, নামাজের ক্ষেত্রেই বলেন, কোনো ক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যা এই যে খাওয়ার কথাগুলি বললাম, ফরজ নামাজের পরে দোয়ার কথা বললাম, সকালের দোয়া বললাম, মহিলারা পুরুষরা একই সিস্টেম। বিশেষ করে নামাজের ব্যাপারে যেটা আমাদের দেশে প্রচলিত আছে যে মহিলারা এবং পুরুষরা ভিন্নভাবে নামাজ পড়বে, এর একটাও কোনো সহি দলিল নেই। আল্লাহর নবী মহিলা এবং পুরুষের নামাজের কোনো পার্থক্য করে দিয়ে যান নাই, কোনো প্রমাণ নেই। আমার দেশের যেটা নিয়ম যে মহিলারা যত সহি হতে পারবে ততই নাকি, না কোনো জায়গায় নেই। আল্লাহ সাল্লু কামারায় তুমি মুসাল্লি, আল্লাহর নবীর পাঁচক্ত নামাজে মসজিদে নারীরা হাজির হতো। আল্লাহর নবীর এই হাদিসটা সব মহিলা পুরুষ সকলের জন্য, আমি যেভাবে নামাজ পড়ি ওইভাবে নামাজ পড়ো। নারীর নামাজ আলাদা, হাত বাঁধবে উপরে আর মেয়েরা বাঁধবে, পুরুষরা উপরে নিচে আর নারীরা উপরে। হ্যাঁ, পুরুষরা সেজদা করার সময় ফাঁকা করে আর মহিলা একে শুয়ে যাবে, যত জড়ো সরো হয় তত পিছন তাকে মাটির মধ্যে সরাই দেবে, কোনো পার্থক্য নেই। বরং এর উল্টোটা হাদিসে আছে। এজন্যে মহিলা পুরুষের নামাজের পার্থক্য যেগুলি করা হয়েছে নিছক এগুলি কিছু কিছু ফোকাহাদের কথা, আল্লাহ নবী থেকে এর কোনো প্রমাণ নেই। তবে কিছু পার্থক্য তো আছে, পুরুষদের জন্য যেরকম জামাতে নামাজ পড়া, জামাতের সঙ্গে নামাজ পড়া উচিত, মহিলাদের পুরুষদের জন্য বাড়িতে মসজিদে পড়া উত্তম, উত্তম না পড়তে হবে উচিত, নারীদের জন্য বাড়িতে উত্তম, তবে মসজিদে গেলে যায় গেছে নামাজ পড়া। পুরুষের যেরকম কাঁধ কাঁধ নাভি থেকে হাঁটু আর কাঁধের উপরে কিছু একটা দিলেই নামাজ হয়ে যাবে, কিন্তু নারীকে সমস্ত ঢাকতে হবে, হাত দুইটা, পা দুইটা আর মুখ দুইটা ছাড়া বাকি সমস্ত ঢাকতে হবে। তবে ছোট বাচ্চা যদি নামাজ শিখে তাদের জন্য অত জরুরি না মাথা ঢাকা ঢোকা, বা রেগা হয়ে গেলে তখন তাকে মাথাও ঢাকতে হবে বাড়িতে পড়ে, আর বাইরে যদি যায় তাহলে তো পর্দার কারণে তাকে ঢাকতে হবে নামাজের জন্য। পুরুষদের যেরকম ইমামতি যদি করে তাহলে ইমাম সামনে দাঁড়াবে, মহিলাদেরকে ইমামতি করলে একসঙ্গে লাইনে দাঁড়াতে হবে। হ্যাঁ, পুরুষরা যদি ভুল করে তো সুবহানাল্লাহ বলবে, আমাদের দেশে আরেকটা ইজামা দেখি আল্লাহ আকবার বলে, এর কোনো দল নেই। কেউ প্রমাণ করতে পারবে না যে ইমাম ভুল করলে আল্লাহ আকবার বলে লোকমা দিতে হবে, কোথেকে আসবে? সুবহানাল্লাহ বলতে হবে। কিন্তু মহিলারা এর মধ্যে মারবে, ওর মধ্যে মারবে, কারণ তাদের শব্দ করা চলবে না। তো কিছু তো পার্থক্য আছে, কিন্তু আমরা যেগুলি পার্থক্য করেছি এগুলি পার্থক্য একটাও সহি হাদিস দ্বারা বা এর কোন প্রমাণ নেই। আল্লাহ নবী এই ধরনের পার্থক্য করেন নাই, বরং যে সমস্ত পার্থক্য করে আমি মনে করি নামাজ মহিলাদের নষ্ট করা হয়। কারণ আল্লাহ নবীর হাদিসে কিছু কিছু যেরকম রুকু সেজদা এতেদার এগুলি করা হয় না, এগুলি না হলে রুকুন নামাজের যেরকম পুরুষদের জন্য ফরজ রুকুন মহিলাদের জন্য তাই, তো ওগুলি আরো ফটোয়া বন্ধ করে দেওয়া হয়েছে, নামাজ দিতে হবে না। আমি মনে করি এইভাবে মহিলাদের নামাজকে নষ্ট করা সামিল মনে করি। এই জন্য আমাদের সুন্নত থেকে নিতে হবে মহিলাদের নামাজ। খোঁজ করেন বোখারী শরীফ মুসলিম কোথাও দেখেন নাকি আল্লাহ নবী মহিলার কোন আলাদা নামাজ বলছেন? আল্লাহ নবী প্রত্যেকটা অর্ডার প্রত্যেকটা কথা সকল সবার জন্য প্রযোজ্য যদি খাস না করে থাকেন। জি আর কারো প্রশ্ন আছে? হ্যাঁ, এবাদতের ব্যাপারে মনে রাখবেন, ভালো করে এই কথাটা মনে রাখেন, গত মাসে আমাদের আলোচনা হয়েছিল এবাদতের ব্যাপারে আসল হলো কোনো এবাদত করা চলবে না। আসল কি না, কোন এবাদত করা চলবে না, এটা হলো আসল। চলবে কোনটা? যেটা আল্লাহর নবী করেছেন, যেটা দলিল আছে ওইটা করা যাবে। আপনি বলবেন হুজুর ফরজ নামাজের পরে যৌথ দোয়া করা কি নিষেধ আছে? এটা ভালো কাজ। বলবে দলিল নাই কাজই চলবে না, ওটাই বিদাত। মান আহাদাসা ফি আমরিনা হাযা ফালাইসা মিনহু ফাহুয়া রাদ্দ, মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দ। নতুন করে কেউ ধর দিনের কিছু করলে সেটা প্রত্যাখ্যাত, প্রত্যাজ্য, সেটা গ্রহণযোগ্য না, সেটাকে গ্রহণযোগ্য না। তাহলে ইবাদতের মূল নীতি কি? চলবে না করা, করবেন তাহলে দলিল লাগবে। এবাদত ছাড়া অন্য কিছু, খাওয়া দাওয়া ওঠা বসা বিয়ে শাদি ইত্যাদি ব্যবসা বাণিজ্য অন্য যা কিছু আছে সব কিছুর মূল হলো চলবে, উল্টা ওটা আসল ছিল কি নেগেটিভ না, আর এগুলো সব হলো হ্যাঁ চলবে। কোনটা চলবে না? যেটা নিষেধ রয়েছে। কথাটা বলেছেন ভালো করে, কাঁকড়া খাওয়ার যদি নিষিদ্ধ না থাকে, কাঁকড়াকে স্পষ্ট নিয়ে কোন দলিল না থাকে এর নার, তাহলে যদি কেউ বলে মাকরু বা হারাম তাহলে গুনাহগার হবে। কারণ আল্লাহ যাকে হালাল করেছেন তাকে হারাম করার কাউরই অধিকার নেই, কাউকে মাকরু বলার অধিকার নেই। কাজে কাঁকড়ার ব্যাপারে কোন নিষিদ্ধ নাই, হালাল কোন দলিল নেই নিষিদ্ধ কর। কাজে এই ব্যাপারে আমি তো বলছিলাম একটি কথা যে ওই পাকিস্তানের মুফতি সাহেব ফতোয়া দিয়েছে চিংড়ি মাছ খাওয়া মাকরু, তো বাংলাদেশে গেছে তো বা চিংড়ি বগদা গলদা চিংড়ি ভেজে ভেজে দিয়েছে হুজুরে খুব মজা খাইতে, এ কোন মিছলি হেজি? কারণ এ তো ওই মিছলি যিসকো আপনি মাকরু ফতোয়া দিয়া, আরে বহুত মজাদার লেখে আও মাকরু নেই খাও খাও। এরকম কিছু বোকা লোক আছে মুলবি মুফতি, আমার দেশের তো হেদায় শরীফ পরে মুফতি হয়ে যায়, এটাই তো মুশকিল। সৌদি আরবের মদিনা ইউনিভার্সিটিতে ডক্টরেট পাস করতে কয় বছর লাগে খবর আছে? এদের শুরু হয় শরীয়ত দিয়ে, আমাদের তো পরে প্রথম বাংলা টাঙ্গা পড়ি বা কিছু এই সে হয়, এদের জন্ম শুরু থেকেই পড়া হয় মার রব বোকা তোমার রব কে তাওহীদ কি এগুলো দিয়ে। এরপরে কত বছর পড়তে হিসাব করেন? ছয় বছর প্রাইমারি, তিন বছর হাই স্কুল, কত হলো ইন্টারমিডিয়েট? তিন বছর, কয় বছর হলো অনার্স? চার বছর, মাস্টার্স? পাঁচ বছর, পাঁচ থেকে সাত বছর ডক্টরেট, কয় বছর হল? এত বছর বলার পরে জিজ্ঞেস করলে বলে যায় না মুফতি সাহেবকে, আমি তো মুফতি না, মুফতি সাহেব বিনবাজকে জিজ্ঞেস করো, শেখ আব্দুল আজিজকে জিজ্ঞেস করো, ফতোয়া বোর্ড আছে ওদের কাছে লিখে দেয় এটা ফতোয়া জানার জন্য। আর আমার দেশে হেদায় শরীফ পড়ে মুফতি নামের আগে মুফতি লেখে মুফতি অমুক, আমি আমার নিজের চোখে দেখেছি কুদরি শরীফ খুলে দিয়ে ফতোয়া দিচ্ছে, কুদরি খুলে হারাম। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেন হারামুন আলা মান ইউফতি বিকালামি বিদুন আন ইয়ারিফা দালিলি। আমি আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির কথার উপর ভিত্তি করে ফতোয়া দেওয়া হারাম ওই ব্যক্তির জন্য যে জানে না যে আমি আবু হানিফা কোন দলিলের ভিত্তিতে ফতোয়াটা দিয়েছি, অর্থাৎ দলিল জানার আগে শুধুমাত্র বলে যে আবু হানিফা বলেছে ফতোয়া হারাম, ফতোয়া দেওয়া যায় না তার জন্য। হেদায় শরীফে কি আছে? কালাবানীরা ওকালা বিহি জোফর, ওকালা বিহি মালিক, ওকালা বিহি আবুসুব, ওকালা বিহি হাসান, কোন দলের ভিত্তিতে বললে? হারাম। হেদায় শরীফ পরে মুক্তি হয়ে গেলেন, হারাম। এই জন্যে এগুলি ফতো আছে কোথায় জানেন? ওই ধরনের কিতাবে, মকসুদ মোমেন্ট অভিনয় মাকরু ইয়াহ মাকরু ইয়াহ মাকরু ইয়াহ মাকরু ইয়াহ মাকরু ইয়াহ জায়েজ ইয়াহ সুন্নাত ইয়াহ নফল ইয়াহ মুবাহ, এগুলি হলো কি? রাসূলের সুন্নাত নিয়ে খেলা করা, হাদিস কোরআন জেনে সঠিকভাবে ফতোয়া দেওয়ার চেষ্টা করতে হবে। এই জন্য ভালো করে আবারও বলছি, এবাদতের আসল কি? না, করতে হলে দলিল লাগবে। এবাদত ছাড়া অন্য সব কিছু চলবে, সব কিছু। আপনি একটা নতুন পোশাক বানাইছে, বলবেন যে এই পোশাকটা পরা যায় না যায়, আসল কি যায়? দেখতে হবে খোঁজ করে আল্লাহর নবী কোনো ভাবে এটাকে নিষেধ করেছে, না করলে যায় খালাস। আপনি একটা শাক উঠে নিয়ে বলবেন সাহেব ভাই এটা খাওয়া যাবে কিনা, যায় খান, কোনো ক্ষতি না থাকলে। এই জন্যে অনেক সময় দেশে বেশি ফতোয়া জিজ্ঞেস করতে করতে সবকিছু উল্টাপাল্লা করে ফেলছে। এই জন্যে আমাদের মনে রাখতে হবে, কাকরাই বলেন আর অন্য কিছুই বলেন, যদি দলিল না থাকে স্পষ্ট হারামের হালাল, কোন অধিক নেই আপনার অধিকার নেই হারাম করার। যে উদ্বোধনের জন্য উম্মুসলাইম হযরত আনাসের মা ঘরের মধ্যে নামাজের যে একটা স্থান, মহিলাদের জন্য ঘরে নামাজ পড়া তার চেয়ে তো ঘরের ভিতরে আরো ছোট ঘরে, মানে যত গপ ইয়েতে হবে তত ভালো আর কি, ফিকা আরে বাইতে হা আহসান। তো আল্লাহ নবীকে দাওয়াত করে নিয়ে গিয়ে বললেন, আল্লাহ নবী এইখানে দুই জায়গায় নামাজ পড়ে দেন, আমি এই জায়গাটাতে নামাজ পড়ব। এখান থেকে কেউ কেউ বলেছে যে উদ্বোধন আর কি, ঠিক আছে। এই জন্য কেউ যদি দোকান উদ্বোধন করতে চাই, আলেম সাহেব যদি যায়, তাহলে তাকে ব্যবসা সম্পর্কে, হালাল হারাম সম্পর্কে, ব্যবসার নীতি কুঙ্গলি, সুদ করা, ঘুষ করা, গ্রিস করা, দুই নম্বরি করা, কোন কোন ব্যবসাগুলি হারাম, মানুষের সঙ্গে যেন ভালো ব্যবহার করে, কথায় কথায় কসম না খায়, এগুলি মানুষকে শিখাই দিবে। হ্যাঁ, একটা বাড়িতে যদি যায়, বাড়িতে যাওয়ার পরে বলবে বাড়িটা কিভাবে রাখতে হয়, মুসলিম পরিবারের বাড়িটা কেমন হয়, ছবি যেন না থাকে, জিকির আজকার হয়, কোরআন তেলাওয়াত হয়। জিকির আজকার মানে ঢোক ঢাল দিয়ে হুহা করা না, সোনাল আলহামদুলিল্লাহ, সকাল বিকালে সমস্ত দোয়া পড়া। হ্যাঁ, ছবি না থাকে, শোকেশের মধ্যে যেন কোনো প্রকার জীবের কুড়ি না থাকে, বাড়িটার কিভাবে থাকবে, এখানে নামাজ যেন হয় সুন্নত, বাড়ির কিভাবে শিখাবে, এটা একটা সুযোগ। কিন্তু হুজুর তো এগুলি জানেও না, আর বললে তার দাওয়াত পাবে না। এই জন্য কোনো মতো খালি দিলাত করে টাকাটা পরে ঢুকে চললো, এগুলি নিয়ম না। এভাবে যদি কেউ করতে চায়।